দানিয়েলের পুস্তক সংখ্যা 84, লাওদিকীয় অ্যাডভেন্টবাদের 4 প্রজন্মের উন্মোচন, বাইবেলীয় সমান্তরালতা ও ভবিষ্যৎবাণীমূলক পরীক্ষার মধ্য দিয়ে এক যাত্রা,
সত্য 2 বা 3 জনের সাক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত হয় এবং ইজেকিয়েল গ্রন্থের 8 অধ্যায়ের 4টি ঘৃণ্য কাজকে লাওদিকীয় অ্যাডভেন্টবাদের 4 প্রজন্ম হিসেবে প্রয়োগ করার বিষয়ে একাধিক সাক্ষ্য রয়েছে। পূর্ববর্তী প্রবন্ধগুলোতে দেখানো হয়েছিল যে প্রকাশিত বাক্যের 2 ও 3 অধ্যায়ে উল্লিখিত 7টি মণ্ডলী কেবল প্রেরিতদের সময় থেকে জগতের অন্ত পর্যন্ত আধুনিক ইসরায়েলের ইতিহাসকেই প্রতিনিধিত্ব করে না, বরং সেই 7টি মণ্ডলী মসির সময় থেকে খ্রিস্টের সময় পর্যন্ত প্রাচীন ইসরায়েলের ইতিহাসও প্রতিনিধিত্ব করে।
এফেসুসের মণ্ডলী প্রারম্ভিক খ্রিস্টীয় মণ্ডলীকেও এবং মসি থেকে বিচারকদের যুগ পর্যন্ত প্রাচীন ইসরায়েলকেও প্রতিনিধিত্ব করেছিল। স্মির্নার মণ্ডলী শিষ্যদের সময় থেকে রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের সময় পর্যন্ত নির্যাতনের যুগকে প্রতিনিধিত্ব করেছিল এবং সেই সঙ্গে বিচারকদের যুগকেও, যখন প্রত্যেকে নিজের চোখে যা ঠিক মনে হতো তাই করত। পারগামোসের মণ্ডলী কনস্ট্যান্টাইনের সময় থেকে 530 সালে পোপতন্ত্রের উদয় পর্যন্ত সমঝোতার যুগকে প্রতিনিধিত্ব করেছিল, তবে একই সঙ্গে সেই সময়টিকেও, যখন প্রাচীন ইসরায়েল ঈশ্বরকে প্রত্যাখ্যান করে একজন রাজা বেছে নিয়েছিল এবং তাদের চারপাশের মূর্তিপূজক রাজ্যগুলোর সঙ্গে ক্রমাগত সমঝোতা করে চলেছিল। ইয়েজেবেল দ্বারা প্রতিকায়িত চতুর্থ মণ্ডলী থায়াতিরা 530 সাল থেকে 998 সাল পর্যন্ত পোপীয় শাসনের যুগকে প্রতিনিধিত্ব করে এবং একই সঙ্গে বাবিলনে প্রাচীন ইসরায়েলের 70 বছরের বন্দী দশাকেও।
ওই 4টি মণ্ডলী অ্যাডভেন্টিজমের 4 প্রজন্মকেও প্রতিনিধিত্ব করে এবং ইজেকিয়েলের বর্ণিত 4টি ঘৃণ্য কাজকে সেই 4 প্রজন্মের ওপর প্রয়োগ করার পক্ষে সাক্ষ্য দেয়। 1863 সালের বিদ্রোহকে প্রাচীন ইসরায়েলের প্রথম প্রজন্মের বিদ্রোহ অর্থাৎ হারুনের সোনার বাছুরের ঘটনায় প্রতিকায়িত করা হয়েছে। প্রথম প্রজন্মের মধ্যে এফেসোসের মণ্ডলীকে দেওয়া উপদেশও অন্তর্ভুক্ত, যা নির্দেশ করে যে ঈশ্বরের জনতা তাদের প্রথম প্রেম ত্যাগ করেছিল এবং তাদের অনুতাপ করে সেই প্রথম প্রেমে ফিরে আসা দরকার ছিল। 1863 সালে প্রথম প্রেম, যা উইলিয়াম মিলারের রত্নসমূহ, ভিত্তিমূলক সত্যসমূহ, বিশেষ করে 7 সময় দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল, একপাশে সরিয়ে রাখা হয়েছিল এবং ঈশ্বরের জনতাকে ফিরে আসতে উপদেশ দেওয়া হয়েছিল।
তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু আছে, কারণ তুমি তোমার প্রথম প্রেম ত্যাগ করেছ, সুতরাং তুমি যে স্থান থেকে পতিত হয়েছ তা স্মরণ কর এবং পশ্চাত্তাপ কর এবং প্রথম কাজগুলি কর, নচেত আমি দ্রুত তোমার কাছে আসব এবং যদি তুমি পশ্চাত্তাপ না কর তবে তোমার প্রদীপাধারকে তার স্থান থেকে অপসারণ করব। প্রকাশিত বাক্য 2:4-5।
মিলারাইটরা ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের সঙ্গে সংগ্রাম করেছিল, যাদেরকে জিরোমিয়া পরিহাসকারীদের সমাবেশ বলেছিলেন, এবং তারা দর্শনটি আসার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছিল, কারণ তা এলে তা মিথ্যা বলবে না। পরিহাসকারীদের সমাবেশকে প্রতিনিধিত্ব করেছিল সেই বৃদ্ধ নবী যিনি যিহুদার নবীকে মিথ্যা বলেছিলেন, আর সেই যিহুদার নবী জেরোবোয়ামের ভুয়া উপাসনার বিরুদ্ধে ভর্ৎসনা ঘোষণা করেছিলেন।
আমি তোমার কাজকর্ম, তোমার পরিশ্রম এবং তোমার ধৈর্য জানি এবং কিভাবে তুমি দুষ্টদের সহ্য করতে পারো না, আর যারা বলে তারা প্রেরিত অথচ নয় তাদের তুমি পরীক্ষা করেছ এবং তাদের মিথ্যাবাদী বলে পেয়েছ, আর তুমি সহ্য করেছ, ধৈর্যও ধরেছ এবং আমার নামের জন্য পরিশ্রম করেছ এবং অবসন্ন হওনি। প্রকাশিত বাক্য 2:2-3।
স্মির্নার দ্বিতীয় গির্জা প্রারম্ভিক খ্রিস্টীয় গির্জার নির্যাতনের সময়কালকে প্রতিনিধিত্ব করেছিল, যা প্রকৃত শহীদদের নিয়ে গঠিত ছিল এবং এমন কিছু লোকও ছিল যারা অতটা পবিত্র নয়, এমন উদ্দেশ্য থেকে নিজেদের ওপর নির্যাতন ডেকে এনেছিল। এটি বিচারকদের যুগকেও প্রতিনিধিত্ব করেছিল, যখন প্রাচীন ইসরায়েলে প্রত্যেকেই নিজের চোখে যা সঠিক মনে হতো তাই করত। 1888 সালে শুরু হওয়া বিদ্রোহের প্রজন্ম ভবিষ্যৎবাণীর আত্মা, সেই সময়ের নির্বাচিত বার্তাবাহকরা এবং পবিত্র আত্মার বিরুদ্ধে নির্যাতনের এক সময়কালকে চিহ্নিত করেছিল। এটি এমন এক সময়ের সূচনা করেছিল যখন লাওদিকিয়ার অ্যাডভেন্টবাদের প্রবীণরা নিজেদের চোখে যা সঠিক মনে হয়েছে তাই করার পথ বেছে নিয়েছিল, যেমনটি কেলগ, প্রেসকট ও ড্যানিয়েলসের মতো ব্যক্তিদের মধ্যে দেখা যায়।
সেই সময়ে অল্পসংখ্যক বিশ্বস্তরা এমন এক শ্রেণীর লোকের সঙ্গে মরণপণ আত্মিক সংগ্রামে লিপ্ত ছিলেন, যারা নিজেদের ইহুদি বলে দাবি করত
কিন্তু ছিল না। নেতৃত্বের পদে থেকেও তারা শয়তানের সভাগৃহের ছিল, যেমন সিস্টার হোয়াইট সাক্ষ্য দিয়ে চিহ্নিত করেছিলেন যে তাদের মধ্যে কেউ কেউ স্বর্গ থেকে বিতাড়িত দেবদূতদের দ্বারা পরিচালিত হচ্ছিল। তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করত, কিন্তু ছিল মূর্খ। সেই সময়ে জ্ঞানীদের ওপর কোনো নিন্দা আরোপ করা হয়নি, বরং মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকতে উৎসাহ দেওয়া হয়েছিল। ১৯১৫ সালে সিস্টার হোয়াইটের শেষ উচ্চারিত কথা ছিল, আমি জানি আমি কাকে বিশ্বাস করেছি, কারণ তিনি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত ছিলেন।
আমি তোমার কর্ম, ক্লেশ ও দারিদ্র,
তবু তুমি ধনী, এসব জানি। এবং যারা নিজেদের ইহুদি বলে কিন্তু নয়, বরং শয়তানের সভা, তাদের অপবাদও আমি জানি। যে কষ্টগুলো তোমাকে ভোগ করতে হবে তাদের কোনোটাকেই ভয় করো না। দেখ, তোমাদের মধ্যে কয়েকজনকে শয়তান কারাগারে নিক্ষেপ করবে, যাতে তোমাদের পরীক্ষা করা হয়, আর তোমরা ১০ দিন ক্লেশ ভোগ করবে। মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকো, আর আমি তোমাকে জীবনের মুকুট দেব। প্রকাশিত বাক্য ২:৯-১০।
পার্গামুসের মণ্ডলী সম্রাট কনস্টান্টাইনের সময়ে সত্য ও ভ্রান্তির মধ্যে, পৌত্তলিকতা ও খ্রিস্টধর্মের মধ্যে যে সমঝোতা, এবং রাজাদের যুগের ইতিহাসে প্রাচীন ইসরায়েলে যে সমঝোতা ঘটেছিল তার প্রতিনিধিত্ব করেছিল। এটি সত্য ও ভ্রান্তির মিশ্রণের প্রতীক ছিল, যা শেষ পর্যন্ত কেবল ভ্রান্তি উৎপন্ন করতে পারে। এর একটি নিদর্শন ছিল ১৯১৯ সালের বাইবেল সম্মেলন, যেখানে দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্ট নামের বইটির প্রকাশনা ঘটানো হয়েছিল, এমন এক অ্যাডভেন্টিস্ট বার্তা গড়ার উদ্দেশ্যে, যা ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের মিথ্যা সুসমাচারকে আরও ঘনিষ্ঠভাবে প্রতিফলিত করত। অ্যাডভেন্টবাদের তৃতীয় প্রজন্মেই সত্যের বড় বড় সমঝোতাগুলি ঘটেছিল।
১৯১৯ সাল থেকে শুরু হওয়া সেই প্রজন্মেই চার্চ এমন আপোষের সূচনা করেছিল, যার ফল ছিল চার্চ ম্যানুয়াল। ১৯১৯ সাল থেকে শুরু হওয়া সেই প্রজন্মেই চার্চ এমন আপোষ শুরু করেছিল, যা স্বাস্থ্য ও ধর্ম উভয় ক্ষেত্রের বিদ্যালয়গুলোতে স্বীকৃতিকে বাধ্যতামূলক করেছিল। সেই প্রজন্মেই আধুনিক ক্যাথলিক ভিত্তিক বাইবেলের দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ইতিহাসেই নেতৃত্ব প্রকাশ্যে খ্রিস্টবিরোধী শাসন ব্যবস্থাগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে ইচ্ছুকতা দেখিয়েছিল।
গৃহযুদ্ধের সময় চার্চের তরুণদের, যাদের আমেরিকার ইতিহাসের সবচেয়ে মারণযুদ্ধে বাধ্যতামূলকভাবে সৈন্য ভর্তির তালিকায় তোলা হচ্ছিল, জন্য আরও অনুকূল ফল পাওয়ার উদ্দেশ্যে লাউদিকীয় নেতৃত্ব যখন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একটি আইনগত সম্পর্ক গড়ে তোলে, তখনই এই প্রথার সূচনা হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে এটি আবারও ঘটে, যখন জেনারেল কনফারেন্সের সভাপতি এ জি ড্যানিয়েলস জার্মান সরকারের সঙ্গে যোগাযোগ করে জার্মানিকে তরুণদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে নিয়োগ করা, অস্ত্র ধারণ করানো এবং সবাত উপেক্ষা করানোর অনুমোদন দেন। ড্যানিয়েলসের সেই পদক্ষেপ একটি বিচ্ছেদের জন্ম দেয়, যার ফলে সপ্তম দিন অ্যাডভেন্টিস্ট সংস্কার আন্দোলনের বিভিন্ন বিভাজিত শাখার উদ্ভব হয়, যা আজও বিদ্যমান।
সেই আপস হিটলারের নাৎসি জার্মানিতেও অব্যাহত ছিল, এবং পরে যে দেশগুলি মিলে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল তাদের মধ্যেও, এবং আজও চীনের মতো শাসন ব্যবস্থায় তা বজায় রয়েছে। রাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় প্রজন্মের ওই আপসের দৃষ্টান্ত ছিল ইসরায়েলের প্রাচীন রাজারা ও কনস্ট্যান্টাইনের আপসোস, যা পার্গামোসের গির্জায় প্রতিকায়িত হয়েছে। সেই সময়টি গির্জা শাসনের ক্ষেত্রেও আপসোকে তুলে ধরেছিল, প্রেসকোটের দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্টে উপস্থাপিত শান্তি ও নিরাপত্তার মিথ্যা সুসমাচারের সঙ্গে।
আমি তোমার কাজ এবং তুমি কোথায় বাস কর্তা জানি, যেখানে শয়তানের আসন আছে, আর তুমি আমার নাম দৃঢ়ভাবে ধরে রেখেছ এবং আমার বিশ্বাস অস্বীকার করনি, এমনকি সেই দিনগুলিতেও যখন আমার বিশ্বস্ত শহীদ আন্তিপাস তোমাদের মধ্যেই নিহত হয়েছিল, যেখানে শয়তান বাস করে। কিন্তু তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে, কারণ তোমাদের মধ্যে এমন লোক আছে যারা বিলামের শিক্ষাকে ধরে রেখেছে, যিনি বালাককে শিখিয়েছিলেন ইসরায়েলের সন্তানদের সামনে হোঁচট খাওয়ার ফাঁদ রাখতে, যাতে তারা মূর্তিদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত জিনিস খায় এবং ব্যভিচার করে। প্রকাশিত বাক্য ২:১৩-১৪।
এই ব্যভিচার জেনারেল কনফারেন্সে সেই কাজকে চিহ্নিত করে, যেখানে তারা দুর্নীতিগ্রস্ত সরকারগুলোর সঙ্গে প্রয়োজনীয় কার্যসম্পর্ক বজায় রাখার অজুহাতে নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মতো রাষ্ট্রগুলোর সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করেছিল, আর সেই দেশগুলোর বিশ্বস্তদের উপেক্ষা করেছিল, যারা তাদের যুক্ত হওয়া বিভিন্ন শাসন ব্যবস্থার হাতে নির্যাতিত হয়েছিল। মূর্তিপূজকার উদ্দেশ্যে উৎসর্গীকৃত খাদ্য ছিল ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ
ও ক্যাথলিক ধর্মের ভ্রান্ত পদ্ধতির প্রতীক, যা তখন লাউদিকিয়ান অ্যাডভেন্টবাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল। এসব প্রতিষ্ঠান ধর্ম ও স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই ধর্মত্যাগী পদ্ধতির নীতিমালা দ্বারা পরিচালিত হতে সম্মত হয়েছিল।
যিশু তৃতীয় প্রজন্মের সমাপ্তিটিও যেমন শুরুরটা করেছিলেন তেমনি দেখিয়েছিলেন, কারণ তিনি ১৯৫৩ সালে প্রকাশিত কোয়েশ্চেন্স অন ডক্ট্রিন নামের বইটির প্রকাশনার মাধ্যমে চতুর্থ প্রজন্মের আগমনকে চিহ্নিত করেছিলেন, যা সত্য ও ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ ও ক্যাথলিকবাদের ভ্রান্ত ধারণার মধ্যে যে পরিত্রাণ সংক্রান্ত মৌলিক বিভেদ আছে সেটিকে পুরোপুরি অস্বীকার করেছিল। বইটিতে অবশ্য বেশ কয়েকটি ভ্রান্ত শিক্ষা আছে, তবে মূলত এটি শেখায় যে যিশুর দ্বিতীয় আগমনে একজন ব্যক্তি অলৌকিকভাবে রূপান্তরিত হওয়ার আগে খ্রিস্টে বিজয়ী জীবন যাপন করা অসম্ভব। বইটি সেই প্রজন্মের সূচনাকে চিহ্নিত করেছিল যেখানে ২৫ জন প্রবীণ পুরুষ সূর্যের সামনে নত হবে, শিগেগির আসন্ন রবিবার আইনে রবিবারের উপাসনা গ্রহণ করতে লাউদিকীয় অ্যাডভেন্টিস্ট গির্জাকে সক্ষম করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও ধর্মীয় উপাদানগুলো এসে গিয়েছিল।
ইজেকিয়েল গ্রন্থে বর্ণিত চতুর্থ ঘৃণ্যতা ঘটে তখন যখন নবম অধ্যায়ে সেই অল্পসংখ্যক বিশ্বস্তদের কপালে সিলমোহর দেওয়া হচ্ছে। ধ্বংসকারী স্বর্গদূতরা তাদের কাজ শুরু করার ঠিক আগে দর্শনটি শুরু হয় অষ্টম অধ্যায়ের প্রথম পদে, ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে। সূর্যকে প্রণামকারীদের উপর রায় কার্যকর হওয়ার আগের দিনই এই দর্শন শুরু হয়। সূর্য পূজা পোপীয় কর্তৃত্বের চিহ্ন এবং তার নামের সংখ্যা ছায়।
১,৪৪,০০০কে সিলমোহর দেওয়ার কাজ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর শুরু হয়েছিল। ইসলামের তৃতীয় হায় দ্বারা সংঘটিত পৃথিবী থেকে উঠা জন্তুটির বিরুদ্ধে আক্রমণের মাধ্যমে, সেই আক্রমণে জাতিসমূহ ক্রুদ্ধ হয়ে উঠেছিল এবং এটি শেষ বৃষ্টির আগমনকে চিহ্নিত করেছিল। কিন্তু শেষ বৃষ্টি কেবল তারাই চিনবে যাদেরকে অ্যাডভেন্টবাদের ভিত্তিমূলে ফিরিয়ে আনা হবে, যাতে তারা দেখতে পায় যে ইসলামের তিনটি হায় একটি ভিত্তিগত সত্য। সেই সময় যাদেরকে জেরেমিয়া বিশ্রাম বলে চিহ্নিত করেছেন, যা হল শেষ বৃষ্টি, সেই প্রাচীন পদগুলিতে ফিরিয়ে আনা হয়েছিল, তারা হয় তৃতীয় হায়ের সিংহা বাজানো প্রহরী হয়ে উঠবে, নয়তো তারা হবে তারা যারা সিংহার ধ্বনিতে কান দিতে অস্বীকার করবে এবং ফলে প্রাচীন পথে চলতেও অস্বীকার করবে।
তখন তাদের ১৩৬ সালের তাদের পিতৃপুরুষদের বিদ্রোহের পাপ দিয়ে পরীক্ষা করা হল। ঠিক একই সময়ে খ্রিস্টের ধার্মিকতা সম্পর্কে একটি বার্তা এসে পৌঁছাল, যা হল সত্যার্থে বিশ্বাসের দ্বারা ধার্মিকতা। এটি ছিল জোন্স ও ওয়াগনারের লাউদিকিয়ান বার্তা এবং এটি ছিল ইজেকিয়েলের সেই বার্তা যা চার বায়ু থেকে এসে মৃত শুকনো অস্থিগুলোর উদ্দেশ্যে ছিল, যা তৃতীয় হায়ের ইসলামের প্রতীক, মুক্ত হতে উদ্যত ক্রুদ্ধ ঘোড়া। তারপর সেই অল্পসংখ্যক বিশ্বস্তজনকে ১১৯৮ সালের তাদের পিতৃপুরুষদের বিদ্রোহের পাপ দ্বারা পরীক্ষা করা হল। যখন নিউ ইয়র্ক সিটির মহান অট্টালিকাগুলো ধ্বংস করে ফেলা হল, তখন প্রকাশিত বাক্য অধ্যায় ১৮-এর পরাক্রান্ত স্বর্গদূত অবতীর্ণ হলেন এবং প্রকাশিত বাক্য অধ্যায় ১৮-এর ১-৩ পদ পূরণ হল।
এরপর তাদের পরীক্ষা করা হয় শেষ বৃষ্টির বার্তাটিকে শনাক্ত করার মাধ্যমে। শেষ বৃষ্টি কি অতীত যুগগুলোর মতোই ঈশ্বরের শক্তির এক প্রকাশ ছিল, নাকি ঈশ্বরের শক্তির প্রকাশ কেবল অতীতেই ছিল? এরপর ১৯১৯ সালে তাদের পিতৃপুরুষদের বিদ্রোহের মাধ্যমে ওই অল্পসংখ্যক বিশ্বস্তদের পরীক্ষা নেওয়া হয়। ওই তিনটি পরীক্ষার মধ্য দিয়ে বিশ্বস্ত কয়েকজন কিভাবে পথ চলে সেটাই নির্ধারণ করে তারা কপালে ঈশ্বরের সিল পাবে কিনা, নাকি লাউদিকীয় অ্যাডভেন্টবাদের ২৫ জন প্রবীণের সঙ্গে সূর্যের সামনে নতজানু হয়ে পড়বে।
লাউদিকীয় অ্যাডভেন্টবাদের চার প্রজন্মের সকল বিদ্রোহের সমকক্ষ প্রতিরূপ ১১ সেপ্টেম্বর ২০০১-এ দেখা যায়। সেই তারিখটি, যেটিকে ইশাইয়া পূর্ব বাতাসের দিন হিসেবে চিহ্নিত করেছিলেন, ১,৪৪,০০০-এর শীলকরণের সময়ের সূচনা নির্দেশ করে এবং শীলকরণের সময় একটি সময়কাল। এই সময়কালের সমাপ্তি তার সূচনা দ্বারা চিত্রিত হয়েছে, কারণ যিশু সর্বদা কোনো বিষয়ের শেষকে তার শুরুর দ্বারা চিত্রিত করেন। শীলকরণ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে এই সময়কালের শুরুতে যে পরীক্ষাগুলি প্রতিনিধিত্ব করা হয়েছিল সেগুলি আবারও পুনরাবৃত্ত হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ইজেকিয়েলের চারটি ঘৃণ্যতার মাধ্যমে যাদের চিত্রায়ন করা হয়েছে
সেই লাওদিকি অ্যাডভেন্টবাদের বিদ্রোহীরা এবং প্রকাশিত বাক্যগ্রন্থের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের প্রথম চারটি মণ্ডলী যে পরীক্ষাগুলোতে তারা ব্যর্থ হয়েছিল, সেই পরীক্ষাগুলো এসে পৌঁছাল যা এমন এক পরীক্ষার প্রক্রিয়ার সূচনা চিহ্নিত করল যা নিজেদের সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট বলে দাবি করেন এমনদের জন্য শেষ পর্যন্ত হয় পশুর চিহ্নে নয়তো ঈশ্বরের সিলমোহরে নিয়ে যায়।
লাওদিকীয় অ্যাডভেন্টবাদের নেতৃত্ব নিজেদের প্রতারণার দড়িতে বন্দী হয়ে পড়েছে এবং ঈশ্বরের শক্তির প্রকাশের যে পুনরাবৃত্তি অতীতের সংস্কার আন্দোলনগুলোতে দেখা গিয়েছিল, যার মধ্যে অ্যাডভেন্টবাদকে অস্তিত্বে এনেছিল যে সংস্কার আন্দোলনটিও অন্তর্ভুক্ত, তা তারা স্বীকার করা প্রায় অসম্ভব। প্রাচীন লোকেরা মিলারের রত্নসমূহ যে মতবাদগুলোকে প্রতিনিধিত্ব করে সেগুলোকে নকল মুদ্রা ও রত্ন দিয়ে ছড়িয়ে ছিটিয়ে এবং ঢেকে দিয়েছে। কিং জেমস বাইবেলের রত্নবাক্সটিকে প্রাচীন ভাষার যুগের বিষয় বলে একপাশে সরিয়ে রাখা হয়েছে এবং তার পরিবর্তে এমন আধুনিক ভাষার বাইবেল বসানো হয়েছে যা পাপের মানুষের পরিভাষায় প্রকাশিত।
প্রাচীনদের মধ্যে কেউ যদি এই সম্ভাবনাটি বিবেচনা করতে রাজি হতেন যে শেষ বৃষ্টির বার্তা শান্তি ও নিরাপত্তার বার্তা নয়, তবে তাদের পক্ষে অনুধাবন করা কার্যত অসম্ভব হতো যে অতীতের পবিত্র ইতিহাসসমূহে ঈশ্বরের শক্তির যে প্রকাশসমূহ ঘটেছে সেগুলি 144,000 জনের সিলমোহরকরণকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে। আরও কঠিন তাদের জন্য স্বীকার করা যে পবিত্র ইতিহাসসমূহ 144,000 জনের সিলমোহরকরণকে সবচেয়ে প্রত্যক্ষভাবে চিহ্নিত করে, সেগুলিই মালাখি তৃতীয় অধ্যায়ের পরিপূর্তি, কারণ মালাখি তৃতীয় অধ্যায় প্রতিষ্ঠা করে যে চুক্তির দূতের আকস্মিক আগমনের জন্য পথ প্রস্তুত করার একজন বার্তাবাহক সর্বদা থাকেন। উক্ত বার্তাবাহককে প্রতিনিধিত্ব করেছিলেন ভবিষ্যদ্বক্তা এলিয়া, যিনি সাহসের সঙ্গে ঘোষণা করেছিলেন যে তার সময়ে, যদি না তা তার মন্ত্রণার মাধ্যমে আসে, বৃষ্টি হবে না।
ইজেকিয়েলের 70 জন প্রবীণের কাছে এটি মেনে নেওয়া হাস্যকর বলে মনে হতো যে প্রভুর মন্দির হওয়ার তাদের দাবিটি ভিত্তিহীন, এবং আসলে তা ছিল এমন এক জনগোষ্ঠীর দাবির প্রতিনিধিত্ব যাদেরকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছিল, যেমন দ্রাক্ষাক্ষেত্রটি দেওয়া হয় তাদেরই যারা সেই ক্ষেতের উপযুক্ত ফল আনে। তৃতীয় হায়ের বার্তা, পথ প্রস্তুতকারী দূত, দ্রাক্ষাক্ষেত্রের গান সবই সাক্ষ্য দেয় সেই ঐতিহ্য ও প্রথার বিরুদ্ধে যেগুলোর ওপর তারা আস্থা রেখেছিল, এবং শেষের বৃষ্টিকে স্বীকার করার পথে প্রায় অতিক্রম অযোগ্য এক বাধা হয়ে দাঁড়ায়।
144,000কে সিল করার সমাপ্তি তৃতীয় হায় ইসলামের ভূমিকা স্বীকৃতি দেওয়ার দাবি যারা করেছে তাদেরও একই পরীক্ষার মুখোমুখি করে। জ্ঞানের বৃদ্ধি যা মিলারাইটদের আন্দোলন শুরু করেছিল তা 1758 সালে সাত সময়ের শেষে শুরু হয়েছিল। জ্ঞানের বৃদ্ধি যা 144,000 আন্দোলন শুরু করেছিল তা 1999 সালে প্রতীকী সাত সময়, 126 বছরের ক্রমবর্ধমান ধর্মত্যাগের সময়ে লাওদিকীয় অ্যাডভেন্টিজম তার চতুর্থ ও চূড়ান্ত প্রজন্মে পৌঁছেছে।
তৃতীয় ও চতুর্থ প্রজন্মেই কোনো জাতি বা জনগোষ্ঠী তাদের কৃপাকালের পেয়ালা পূর্ণ করে, আর সেই সময় এখন এসে গেছে। দানিয়েলের পুস্তকে হিদ্দেকেল নদী দ্বারা প্রতিকায়িত জ্ঞান বৃদ্ধি সেটিই সেই জ্ঞান যা কৃপাকাল সমাপ্ত হওয়ার ঠিক আগে যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের সিলমোহর খোলা হলে বৃদ্ধি পায়।
আমরা পরবর্তী প্রবন্ধে দানিয়েলের পুস্তকের শেষ তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করব।
সেই দিনগুলো দ্রুত আসছে যখন মহাদিশেহারা অবস্থা ও বিভ্রান্তি বিরাজ করবে। শয়তান স্বর্গদূতের পোশাক পরে সম্ভব হলে নির্বাচিতদেরও প্রতারিত করবে। অনেক দেবতা ও অনেক প্রভু থাকবে, প্রত্যেক মতবাদের হাওয়া বইবে। যারা ভুল নামে বিজ্ঞানকে সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়েছে তারা তখন নেতা হবে না। যারা বুদ্ধি, মেধা বা প্রতিভার ওপর ভরসা করেছে তারা তখন সারির শীর্ষে দাঁড়াবে না। তারা আলোর সঙ্গে তাল মিলিয়ে চলেনি। যারা নিজেদের অবিশ্বস্ত প্রমাণ করেছে তাদের হাতে তখন পাল সমর্পিত হবে না। শেষের গুরুগম্ভীর কাজে অল্প সংখ্যক বড় মানুষই নিয়োজিত থাকবে। তারা আত্মসম্পূর্ণ, ঈশ্বরের ওপর নির্ভরহীন, আর তিনি তাদের ব্যবহার করতে পারেন না। প্রভুর বিশ্বস্ত দাসেরা আছে, ঝাঁকুনির ও পরীক্ষার কালে তারা প্রকাশিত হবে। এখন গোপনে থাকা কিছু মূল্যবানজন আছেন যারা বালের কাছে হাঁটু নত করেননি। যে আলো তোমাদের ওপর কেন্দ্রীভূত প্রখর দীপ্তিতে জ্বলছে সেই আলো তারা পায়নি, কিন্তু রুক্ষ ও অনাকর্ষক বাহ্যিকতার আড়ালে হয়তো এক প্রকৃত খ্রিস্টীয় চরিত্রের নির্মল দীপ্তি প্রকাশ পাবে। দিনে আমরা আকাশের দিকে তাকাই কিন্তু তারাগুলো দেখি না, তারা সেখানে আছে আকাশমণ্ডলে স্থির, কিন্তু চোখ তাদের পৃথক করে চিনতে পারে না। রাতে আমরা তাদের আসল জ্যোতি দেখি। টেস্টিমনিস খণ্ড ৫ ৮০-৫১।